এখন শুনবেন সুরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী আল কুদস দিবস পালিত। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি জনতা। ইরানের হামলার ভয়ে ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে। আল আকসা মসজিদের যে কোনো ক্ষতি করার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এবং বাংলাদেশের বান্দরবানে পাহাড়ের নয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফের বিরুদ্ধে আজ থেকে যৌথ সাড়াশি অভিযান শুরুর কথা জানিয়েছে র্যাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র আল কুদস দিবস পালিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ এবং মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ পবিত্র বাইতুল মুকাদ্দাস শহর দখলমুক্ত করার প্রত্যয়কে সামনে রেখে প্রতিবৎসর মুসলমানেরা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালন করে থাকেন। তবে এবারের কুদস দিবসের সর্বত্র ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা চলার মধ্যেই এ দিবসটি পালিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরান সহ দেশের প্রত্যেক গ্রাম ও শহরে কুদস দিবসের মিছিলে মানুষের ঢল নেমেছে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। রাজধানী তেহরানের মিছিলে শোভা পেয়েছে সাত শহীদের কফিন। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসের কনসুলেট বিভাগে ইসরায়েলি হামলায় ওই সাত ইরানি সেনা কর্মকর্তা শহীদ হন। তাদেরকে কুদসের শহীদ নামে অভিহিত করা হচ্ছে। আজকের মিছিলে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা জ্ঞাপন ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণকারীদেরকে কফিন বহনকারী গাড়িতে হাত বুলিয়ে আদর করতে দেখা গেছে। কেউ কেউ দূর থেকে ফুল ছিটিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে মূল স্লোগান ছিল ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা ও ইউরোপ। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি মরহুম ইমাম খোমেনি 1979 সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন। এরপর থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আজ ইরানের মিছিল শেষে এক ইশতেহারে ইরানিরা বলেছেন সিরিয়ায় দূতাবাসে হামলার কঠোর জবাব দেয়া হবে, ইসরায়েল পস্তাতে বাধ্য হবে। ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদ ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত তার রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার কয়েকটি পত্রিকা। এসব গণমাধ্যম জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি বিমান হামলার ব্যাপারে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে তেল আবিব এ ব্যবস্থা নিয়েছে। হিব্রু দৈনিক ইয়াদিউদ আহারনত জানিয়েছে ইসরায়েল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, জর্দান, মরক্কো ও তুরস্ক। ইসরায়েলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকার ইতালি ব্লোমেন্টাল এক এক্স পোস্টে লিখেছেন, ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও লিখেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো খালি করে ফেলা হয়েছে, কিছু মিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এসব মিশনকে কোনো অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। গত সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। হামলায় পাঁচতলা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দুজন পদস্থ সেনা কর্মকর্তা সহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন। গাজার নিরপরাধ জনগণের উপর রক্তপিপাসু ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বলেছে, অবরুদ্ধ গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৩৩,৯১ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের যে কোনো ক্ষতি করার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। ইসলামী জিহাদের সামরিক বাহিনী সুরাইয়া আল কুদসের মুখপাত্র আবু হামজা এ হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় বলেছেন, আল-আকসা মসজিদের কোনো ক্ষতি হলে চলমান যুদ্ধ আর ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আবু হামজা বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি একথা নিশ্চিত করছে যে প্রতিরোধ সংগঠনগুলো তাদের সর্বশক্তি দিয়ে দখলদার সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা গাজা উপত্যকা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করে দিতে বদ্ধপরিকর। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা যে সমর্থন জানিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন আবু হামজা। এদিকে আজ আল-আকসা মসজিদে ১,০০০ বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পবিত্র কুদস দিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে ঢাকা ও খুলনা সহ বিভিন্ন শহরে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় বিএমএ অডিটোরিয়ামে কুদস কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। সেখানে দখলদার ইসরায়েলের অবৈধভাবে প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনার পাশাপাশি বর্তমান গাজা পরিস্থিতিও স্থান পেয়েছে। বাংলাদেশের বান্দরবানে পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর বিরুদ্ধে আজ থেকে যৌথ সাড়াশি অভিযান শুরুর কথা জানিয়েছে র্যাব। আজ বেলা ১১টায় র্যাব বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে। সন্ত্রাসীদের দমনে পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের মতো সব ধরনের কৌশল অবলম্বন করা হবে বলে র্যাবের কর্মকর্তা খন্দকার আল মঈন জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েকদিনে ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনায় দুইটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত টাকা লুটপাট ও অস্ত্র ছিনিয়ে নেওয়া, আর দ্বিতীয়ত সক্ষমতা প্রদর্শন করা। রুমা ও থানচি উপজেলায় গত সোম ও মঙ্গলবার ব্যাংক ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে। ভারতে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। আজ কোচবিহারের সভায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম না করে তিনি বলেছেন, অনেকের চাকরি খেয়েছেন আপনি, এবার জনগণ আপনার চাকরি খাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাখরা বালুচ রাজধানী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাখরা বালুচ সেদেশের রাজধানী ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ নিন্দা জানান। জেশুল আদ নামক একটি উগ্র জঙ্গি গোষ্ঠী গতকাল সিস্তান বালুচিস্তান প্রদেশের চবাখার ও রাস্ক শহরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি সদর দপ্তর ও একটি থানাসহ পাঁচটি স্থানে একযোগে হামলা চালায়। সিস্তান বালুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দুটি শহরে ওই বাহিনীর দুটি সদর দপ্তর দখল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, তবে সে হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং এতে ইরানের নিরাপত্তা বাহিনীর 10 সদস্য শহীদ হয়েছেন। সংঘর্ষে জেশুল আদ নামক জঙ্গি গোষ্ঠীর 18 সদস্য প্রাণ হারিয়েছে। মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদ ইসরায়েল যখন গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তখন এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রশাসন ইহুদিবাদ ইসরায়েলকে নতুন করে অস্ত্রশস্ত্র সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন। শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুদি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, চলতি সপ্তাহে আমেরিকানরা ইসরায়েলের কাছে শত শত কোটি ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক উপকরণ সরবরাহ করার কথা ঘোষণা করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপের দেশগুলোতে অশ্বেতাঙ্গ বিশেষ করে কৃষ্ণাঙ্গরা বছরের পর বছর ধরে গোপন ও প্রকাশ্য বৈষম্যের শিকার হচ্ছে। এর কারণ এবং কিভাবে তারা বৈষম্যের শিকার হচ্ছে তা নিয়েই বিশ্লেষণ করেছেন আমাদের পর্যালোচক, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পশ্চিমা দেশগুলো সমান অধিকারের দাবিদার হলেও ইউরোপের দেশগুলোতে অশ্বেতাঙ্গ বিশেষ করে কৃষ্ণাঙ্গরা বছরের পর বছর ধরে গোপন ও প্রকাশ্য বৈষম্যের শিকার হচ্ছে। আফ্রিকা মহাদেশের অধিবাসীরা আধুনিক যুগের শুরু থেকে কিছুদিন আগ পর্যন্ত ইউরোপীয় উপনিবেশিক শক্তির অধীনে ছিল। এ কারণে তারা এখনো পশ্চিমা উপনিবেশবাদের চাপিয়ে দেওয়া প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো, নিজস্ব পরিচয় এবং নিরাপত্তাগত সংকট কাটিয়ে উঠতে পারেনি এবং এ কারণে তারা নিজস্ব মানব সম্পদকেও সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। বলা যায় নানান কৌশলে তাদেরকে বিভিন্ন দিক থেকে দুর্বল করে রাখা হয়েছে। ফলে অনেক আফ্রিকান মানুষ চাকরি খুঁজতে এবং জীবিকা অর্জনের জন্য ওইসব দেশে যায়। অবশ্য পশ্চিমের বিভিন্ন প্রতিষ্ঠান সস্তা শ্রমিক নেওয়ার জন্য নানাভাবে আফ্রিকানদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। পশ্চিমারা মানবাধিকার রক্ষার বিষয়ে বিভিন্ন চটকদার স্লোগান দেয়, কিন্তু বাস্তবে স্লোগানের আড়ালে তাদের আচার আচরণে চরম বৈষম্য লক্ষ্য করা যায়। যেমনটি আফ্রিকা থেকে আসা মানুষদের সাথে তাদের বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করা যায়। আফ্রিকান নাগরিকদের উপর ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক সংস্থার পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে তারা ব্যাপক বৈষম্যের শিকার। তারা কাজ, বাসস্থান ও স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে জীবনের সর্বস্তরে বৈষম্যের শিকার। এই জনমত জরিপে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং সুইডেনে অবস্থিত আফ্রিকান বংশোদ্ভূত 6752 জন কৃষ্ণাঙ্গ অংশগ্রহণ করেছিলেন, যাদের মধ্যে 45% আফ্রিকান ইউরোপীয়রা জাতিগত বৈষম্যের শিকার হয়েছে। এই হার 2016 সালে 39% থেকে বেড়ে 45% গিয়ে ঠেকেছে। সমীক্ষায় আরও দেখা গেছে যে ইউরোপের দেশগুলোতে অনেক কৃষ্ণাঙ্গ অভিবাসীকে পুলিশ কঠোরভাবে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং এদের মধ্যে অনেকে অপরাধ প্রমাণ না করেই পুলিশ মারধর করে। এছাড়াও ইউরোপীয় দেশগুলোতে কৃষ্ণাঙ্গরা চাকরি এবং সামাজিক যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে নিম্ন অবস্থানে রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই তাদের কাজের অবস্থান অনুসারে প্রাপ্য অধিকার পায় না। এমনকি বিবাহের ক্ষেত্রেও অনেক ইউরোপীয়রা তাদের সন্তানদেরকে কৃষ্ণাঙ্গদেরকে বিয়ে করতে নিষেধ করে। ফ্রান্সের একটি নতুন জরিপের ফলাফলে দেখা গেছে যে 45% ফরাসি নাগরিক উত্তর আফ্রিকান বংশোদ্ভূত কালোদের বিয়ে করার বিরোধী। ব্রিটিশ কৃষ্ণাঙ্গ লেখক রেনি অ্যাডো লজ বলেছেন, পাশ্চাত্যের বহু শ্বেতাঙ্গ মানুষ মুখে বর্ণবাদের বিরোধিতা করলেও বাস্তবে পাশ্চাত্যের প্রশাসন সহ সর্বস্তরে বর্ণবাদী কাঠামোর কারণে এমনকি তারা কখনো কখনো নিজে থেকেই কালো মানুষদের থেকে আলাদা বলে মনে করে বা দূরত্ব বজায় রাখে। এই প্রসঙ্গে অধ্যাপক আহমদ হাঙ্কার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্রেসে দেয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্য আইনে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গ মানুষদের আটক হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। আমার মতে বর্ণবাদের বিষয়ে এই পরিসংখ্যান উদ্বেগ দূর করবে বলে মনে হয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দুটি নতুন খবর সহ বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিচ্ছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী আল কুদস দিবস পালিত। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানি জনতা। ইরানের হামলার ভয়ে ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে। আল আকসা মসজিদের যে কোনো ক্ষতি করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশের বান্দরবানে পাহাড়ের নয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর বিরুদ্ধে আজ থেকে যৌথ সাঁড়াশি অভিযান শুরুর কথা জানিয়েছে র্যাব। এবার নতুন দুটি খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি গতরাতে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইহুদিবাদ ইসরায়েলের সন্ত্রাসী হামলায় শহীদ সাতজনের জানাজা নামাজ পড়িয়েছেন। জানাজার নামাজ শেষে তিনি বলেছেন, দামেস্কে সন্ত্রাসী ঘটনায় শহীদদের সব সম্মানিত পরিবারকে অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি জানাচ্ছি সমবেদনা। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেন সহ সকল মুসলিম দেশের প্রতিটি প্রতিরোধ সংগঠনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। তিনি তেহরানে নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সদের সঙ্গে এক বৈঠকে গতকাল ইরানের এই অবস্থান তুলে ধরেন। রাইসি বলেন, আমরা মনে করি বিশ্বের যে কোনো স্থানে যারাই তাদের ভূখণ্ড, নারী, শিশু ও ধর্ম রক্ষার লক্ষ্যে প্রতিরোধ সংগ্রামের কথা চিন্তা করে তাদেরকে সমর্থন ও উৎসাহ দেওয়া উচিত। শ্রোতাবন্ধুরা, এবার চলুন আমাদের পরবর্তী অনুষ্ঠানমালায় যাওয়া যাক। সেখানে প্রথমে রয়েছে রমজান বিষয়ক অনুষ্ঠান। তাহলে চলুন একসঙ্গে আমরা শুনতে থাকি।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 25তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। রোজার অন্যতম উদ্দেশ্য হল এই ধৈর্য। এ প্রসঙ্গে আমরা কথা বলে আসছি গত কয়েক পর্ব ধরে। ব্যক্তিগত বা পারিবারিক ক্ষেত্রে ধৈর্যহীনতার ফলে পাপ করা বা দায়িত্ব এড়ানোর ক্ষতির চেয়েও সামাজিক ও বৃহত্তর ক্ষেত্রে পাপের কুফল অনেক বেশি মারাত্মক। একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা একজন সংসদ সদস্যের ধৈর্যহীনতা বা পাপের কারণে গোটা দেশ ও জাতির মারাত্মক ক্ষতি হতে পারে। সমাজের প্রত্যেক পেশাজীবীকে দায়িত্ব পালনের ক্ষেত্রে হতে হবে ধৈর্যশীল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সরকারি বড় কর্মকর্তা বা ব্যবসায়ী, কোনো পেশাজীবী সমিতি বা ইউনিয়নের প্রধান ও রাজনৈতিক নেতা হতে শুরু করে সব শ্রেণীর ব্যক্তিকে এটা মনে রাখতে হবে, তার পেশাগত ক্ষেত্রের দায়িত্ব পালনও এক ধরনের ইবাদত। যদি তার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মহান আল্লাহর সৃষ্টির সেবা তথা দেশ সেবা বা জনসেবা করা, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের কখনো ক্লান্ত হওয়া উচিত নয়। একজন বড় কূটনীতিক বা সরকারি কর্মকর্তার লোভ অথবা অন্যান্য বক্তব্য বা ধৈর্যহীনতা কিংবা অসহিষ্ণু কোনো পদক্ষেপ গোটা দেশ বা সমাজের বিপুল সংখ্যক মানুষের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ অনেক বেশি জরুরি। সামাজিক বিষয়ের বড় কর্মকর্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, অর্থনৈতিক বিষয়ের নেতৃবৃন্দ ও বড় সামরিক কর্মকর্তা বা পুলিশ প্রধান ও বড় রাজনীতিবিদদের জন্য ধৈর্যের গুরুত্ব ও পরিধি অত্যন্ত ব্যাপক।
বড় বড় ব্যক্তিত্বদের কোনো কোনো পাপ গোটা বিশ্বকে বা বিশ্বের এক বিশাল অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো কোনো ধর্মীয় নেতার লোভ বা ভুলের কারণে শত শত বা হাজার হাজার বছর ধরে কিংবা কিয়ামত পর্যন্ত ওই ধর্মের অনুসারীদের প্রজন্মের পর প্রজন্ম কিংবা হাজার হাজার কোটি মানুষ বিভ্রান্তির শিকার হতে পারে। ইহুদি ও খ্রিস্ট ধর্মের বিচ্যুতি এর বড় দৃষ্টান্ত। তাই এসব ক্ষেত্রে পাপ বর্জন তথা ধৈর্য ধারণের গুরুত্ব অনেক বেশি জরুরি। অতীতে মুসলিম নেতাদের লোভ আর ধৈর্যহীনতার মতো ভুলের কারণে সৃষ্ট মুসলমানদের অনৈক্যের খেসারত হিসেবে বেশিরভাগ মুসলিম দেশ পশ্চিমাদের উপনিবেশে পরিণত হয়েছিল। সেই সব ভুলের খেসারত আজও দিয়ে যাচ্ছে মজলু মুসলিম উম্মা। ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য, কাশ্মীর ও মিয়ানমারে আজও যে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য মুসলিম নেতাদের ভুল নীতি বা উদাসীনতাও কম দায়ী নয়। আর এসবেরই মূল হল ধৈর্যহীনতা থেকে সৃষ্ট নানা পাপ। শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের পিছিয়ে থাকার কারণও ছিল অতীতের মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব পালনে অবহেলা, ক্লান্তি ও ধৈর্যহীনতা। মুসলিম বিশ্বের হাতে সবচেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও তারা জ্বালানি তেলের মতো বিশেষ জরুরি আন্তর্জাতিক পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এবং মুসলিম বিশ্বের নানা সম্পদ ব্যয় করা হচ্ছে মুসলমানদেরকেই হত্যার কাজে। সৌদি তেলের অর্থ দিয়ে হত্যা করা হচ্ছে বেসামরিক ও নিরাপরাধ ইয়েমেনিদেরকে এবং পেট্রো ডলার দিয়েই পোষা হয়েছে দায়েশ বা ISIL ও আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে। এই গোষ্ঠীগুলোর কাজ হল মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, যাতে মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েল নিরাপদ থাকে।
রমজানে দোয়া ও আল্লাহর কাছে কাকুতি মিনতিকে অশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী দোয়া হচ্ছে ইবাদতের সারবস্তু, রোজাও এর ব্যতিক্রম নয়। আল্লাহর দরবারে নিজেকে অতি ক্ষুদ্র ও ম্রিয়মান দাসানুদাসের মতো তুলে ধরা হচ্ছে দোয়ার অন্যতম উদ্দেশ্য। চরম দয়া, চরম করুণা, চরম সৌন্দর্য ও চরম কল্যাণের উৎসের কাছে চরম নতজানু হওয়া হচ্ছে প্রকৃত দোয়া। চরম সংকটে পড়া ভীত বিহ্বল দাসের কান্না হচ্ছে প্রকৃত দোয়ার মূল অলংকার। তাই বলা হয়, আল্লাহর দরবারে মুমিনের বড় বা প্রধান অস্ত্র হচ্ছে কান্না। খোদার দরবারে উপস্থিত হওয়ার জন্য আগেই টেলিফোনে বা অন্য কোনো মাধ্যমে আবেদন পাঠাতে হয় না, দিতে হয় না কোনো ফি, ধরতে হয় না কোনো উকিল বা নির্ধারিত করতে হয় না বিশেষ সাক্ষাতের জন্য বিশেষ সময়। সবসময় মহান আল্লাহর মহাদরবার সবার জন্যই খোলা, সরাসরি তার সঙ্গে কথা বলা যায় যে কোনো সময়। এমন করুণাময় আল্লাহ পছন্দ করেন যে বান্দা তার কাছে বেশি বেশি প্রার্থনা করুক। মহান আল্লাহ এতই শক্তিমান ও সর্বশ্রোতা যে কোটি কোটি মানুষ একই সময়ে বিশ্বের নানা অঞ্চল থেকে নানা আরজি তুলে ধরা সত্ত্বেও তিনি সবার কথা ও দোয়া, তা যে ভাষাতেই করা হোক না কেন, শুনতে পান। সবার সমস্যা বা সংকট তিনি একই সময়ে সমাধান করে দিতে পারেন। তিনি কখনো বলেন না যে আগে একজনের কথা শুনি পরে তোমার কথা শুনব, আগে অমুকের সংকট সমাধান করি পরে তোমার সমস্যার সমাধান দেব।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মনির হোসেন খানের বক্তব্য। তিনি বলেছেন,
হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম বলেছেন, অন্তকরণের রোজা হচ্ছে জিহ্বার রোজা অপেক্ষা উত্তম এবং জিহ্বার রোজা হচ্ছে পেটের রোজা অপেক্ষা উত্তম।
আমরা কথা বলছিলাম দোয়া প্রসঙ্গে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তবে দোয়া হতে হবে আন্তরিক দোয়া। দোয়া কবুল হওয়া ও না হওয়ার সঙ্গে যেন আমরা খোদাপ্রেমকে সম্পর্কিত না করি। আল্লাহ কেবল আমাদের নেক বা কল্যাণকর দোয়াগুলোই কবুল করেন। এছাড়াও মহান আল্লাহর কাছে চাওয়ার বিষয়ে যেমন কোনো সীমাবদ্ধতা নেই, তেমনি পাওয়ার ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন আমাদের অনেক নেক বাসনা বা আরজি পূরণ হয় না? এর জন্য আসলে আমাদের নানা পাপই দায়ী। আমাদের আয় উপার্জন যদি হালাল না হয়, তাহলে কিভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বলে আশা করতে পারি? বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শুনুন অর্থসহ ২৫তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখিরি নবীর সুন্নাত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান করো, হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।
আল্লাহুম্মা জাআলনি ফীহি মুকাব্বাল আউলিয়া ওয়া মুআদিয়াল আদা মুস্তানাম বিসুন্নতি খাতামে
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর প্রতি আসক্তির কারণে অনেকেই পরিবারের সময় দেওয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সময় কাটানোকে বেশি আকর্ষণীয় মনে করে। এসব কারণে অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমনকি সাংসারিক যে ঝামেলা সহজেই মিটে যেতে পারত, ইন্টারনেটের প্রতি আসক্তির কারণে তা আরও জটিল হয়ে পড়ে। আজও আমরা পরিবারের উপর ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সাধারণত প্রতিটি জিনিসের ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। শুরুতে ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যও খারাপ ছিল না, কিন্তু এখন অতিরিক্ত ব্যবহারের কারণে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি, আমরা কখনোই ইন্টারনেট ব্যবহারের বিপক্ষে নই, তবে ব্যবহারের একটা সীমা পরিসীমা থাকতে হবে, সেটা মেনে চলতে হবে, সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় থাকবে যাতে পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত সময়ে ইন্টারনেট ভাগ বসাতে না পারে। আমাদেরকে মনে রাখতে হবে, পরিবার হচ্ছে একটি সমাজের মূল ভিত্তি। প্রতিটি পরিবারের ভূমিকা ও তৎপরতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোটা সমাজকেই প্রভাবিত করে। ফলে সমাজকে টিকিয়ে রাখতে হলে পারিবারিক কাঠামো টিকিয়ে রাখতে হবে। সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ পরিবার গঠন করতে হবে। কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানীরা ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎকে সুস্থ পরিবার গঠনের পথে অন্যতম প্রধান বাধা হিসেবে মনে করছেন।
তারা বলছেন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া একটি পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে এবং বাইরের জগতের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে। পরিবার ও সমাজে বিদ্যমান সম্পর্কের ধরনকেই পুরোপুরি পাল্টে দিচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। সমাজবিজ্ঞানীরা বারবারই বলছেন, সমাজকে টিকিয়ে রাখতে হলে সমাজে বিদ্যমান সুস্থ সংস্কৃতিকে রক্ষা করতে এবং এ বিষয়ে সঠিক পরিকল্পনা থাকতে হবে। কারণ ইন্টারনেটের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার পরিণামে পরিবার ও সমাজে সাংস্কৃতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মধ্যে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করার মন মানসিকতা দুর্বল হয়ে যাচ্ছে। কারণ হল ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের মাধ্যমে সহজেই বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অল্প বয়সীরা, কারণ পরিবার ও সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে উপলব্ধি করার আগেই তারা ইন্টারনেটের কারণে এমন এক নিয়ন্ত্রণহীন জগতে প্রবেশ করছে যেখানে ভালো মন্দের মধ্যে কোনো ধরনের সীমারেখা টানা হয়নি। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বেশি থাকায় তা মুসলিম সংস্কৃতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় শিশুরা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অনেক সময় শিশুরা মোবাইলের বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই ইন্টারনেটে সংযুক্ত হয়ে পড়ছে এবং শিশুদের জন্য অনুপযোগী ছবি তথা দৃশ্য সামনে ভেসে উঠছে। তারা এমন সব অশালীন দৃশ্য দেখছে যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না হলে পূর্ণ বয়স্ক হওয়ার আগে তাদের কল্পনাতেও আসত না। এক্ষেত্রে পরিবারের বড়দের অনেক দায়িত্ব রয়েছে। শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করলেও তাতে বড়দের নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রয়োজনে ফিল্টারিং এর ব্যবস্থা করতে হবে যাতে শিশু কিশোরদের অনুপযোগী কোনো ছবি, দৃশ্য ও লেখা তাদের সামনে প্রদর্শিত না হয়। শুধু তাই নয়, বাংলাদেশের মতো অনেক দেশের শিশুদেরকে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে। শান্তির ধর্ম ইসলামকে অপব্যাখ্যার মাধ্যমে শিশু কিশোরদেরকে সহিংসতার দিকে টানা হচ্ছে। এর মাধ্যমে একটি শিশুর স্বাভাবিক বেড়ে চলাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জীবন ও সমাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের আগেই বিপথে নিয়ে যাওয়া হচ্ছে।
ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে সবসময় সক্রিয় থাকায় অনেকেই রাত জেগে এর পেছনে সময় ব্যয় করছে। এর ফলে বিশ্রাম ও ঘুমের জন্য নির্ধারিত সময় অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে শরীর, মন ও পরিবারের উপর। শুধু তাই নয়, স্থান ও কালের সীমাবদ্ধতা না থাকায় অনেকে বাসায় বসে অফিসের কাজ করছে, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। অনেকে অফিসের পাশাপাশি বাসাতে গিয়েই অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকছে। এর অনেক ভালো দিক থাকলেও চূড়ান্তভাবে পরিবারের জন্য নির্ধারিত সময় কমে যাচ্ছে। পরিবারের সদস্যরা এভাবেই নিজেদের মধ্যে ভাব বিনিময় ও কথোপকথনের সুযোগ হাতছাড়া করছে। পরিবারের অভিভাবক যখন পরিবারকে যথেষ্ট সময় না দিয়ে অন্যভাবে সময় কাটান, তখন পরিবারের অন্য সদস্যদের জন্য তা অত্যন্ত কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে।
অনেক ক্ষেত্রেই হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয় এবং পরিবারের অভিভাবকের প্রতি আকর্ষণ ও আনুগত্য কমে যায়। আর এ ধরনের প্রবণতা একবার শুরু হলে তা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং কখনো কখনো পরিবার ভেঙে যায়। পরিবার হল মানসিক প্রশান্তি অর্জনের সবচেয়ে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ক্ষেত্র। মানসিক প্রশান্তির এই ক্ষেত্রটিকে কোনোভাবেই নষ্ট করা ঠিক নয়। এ কারণে আমাদের সবাইকে পরিবার রক্ষায় সোচ্চার হতে হবে, পরিবারকে সময় দিতে হবে, একসঙ্গে বসে কথা বলতে হবে, সুখ শান্তি ও দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে হবে। অকারণে ভার্চুয়াল জগৎ নিয়ে ব্যস্ত না থেকে
তো শ্রোতাবন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতাবন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
এ সংক্রান্ত গত অনুষ্ঠানে আমরা ইসলামের প্রাথমিক যুগে ইরানের খ্যাতনামা বেশ কিছু বিজ্ঞানীর গবেষণা কর্ম এবং ইসলাম পূর্ব যুগে গ্রিক সহ অন্যান্য জাতির গণিতশাস্ত্র গবেষণায় ইরানীদের ভূমিকা ও অবদানের বিষয়টি তুলে ধরেছিলাম। আজও আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে প্রাচীন পারস্য তথা আজকের ইরানের শিল্প সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের আলো ইরাক ও উত্তর আফ্রিকা থেকে শুরু করে গ্রিস ও ইউরোপের আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টপূর্ব পঞ্চম ও ষষ্ঠ শতকে গ্রিসের সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর আলেকজান্ডার ইরান আক্রমণ করলে গ্রিস ও ইরানের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হয়। প্রাচীন পারস্যে পার্থিয়ানদের শাসনকালে সিস্তান থেকে একদল পণ্ডিত ভারতে যান এবং ভারতে গণিত ও জ্যোতিষশাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। তারা মাগ ব্রাহ্মণ নামে খ্যাতিমান ছিলেন। মনে করা হয় পরবর্তীতে ভারতের বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ ব্রহ্মগুপ্ত ছিলেন মাগ ব্রাহ্মণেরই অবশিষ্ট ধারা। প্রকৃতপক্ষে প্রাথমিক যুগে গণিত শাস্ত্রের ব্যবহার ছিল খুবই ক্ষুদ্র পরিসরে এবং মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার সাথে এগুলো সম্পর্কিত ছিল। যেমন গৃহপালিত পশু গণনা করা, কৃষিভূমি ভাগ করা, উপাসনালয় ও ঘর নির্মাণ, নদী বা খাল পারাপারের জন্য বাঁশ কাঠের ব্রিজ বানানো, কখনো কখনো বাঁধ নির্মাণ, যুদ্ধের সরঞ্জাম তৈরি প্রভৃতি ক্ষেত্রে হিসাব নিকাশের জন্য গণিতের ব্যবহার ছিল।
এরপর মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে গণিতের পদ্ধতিতেও পরিবর্তন আসে এবং ব্যবসা বাণিজ্য, অর্থ লেনদেন, জাহাজ নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে উন্নত গণিতের ব্যবহার শুরু হয়। এটা খুবই স্বাভাবিক যে নগর সভ্যতা এবং শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে ওঠার একই সময়ে মানুষের প্রয়োজনে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গণিতের ব্যবহার হয়ে আসছে। কিন্তু আগেকার যুগে সংখ্যার হিসাব কেবলমাত্র মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কাজে লাগত। অর্থাৎ আজকের যুগের মতো অতীতে গণিতের তাত্ত্বিক ব্যবহার ছিল না। বলা যায় গণিতের তাত্ত্বিক ব্যবহার শুরুর পর এই শাস্ত্র জ্ঞান বিজ্ঞান ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখতে শুরু করে।
খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে ইলামী জাতিগোষ্ঠী ইরানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শাসন করত। ইলামী গোত্রের প্রভাবশালী শাসকরা প্রাচীন শুশ নগরী সহ আশেপাশের বিশাল এলাকা জুড়ে রাজত্ব করত। তাদের পাশেই সুমেরীয় এবং এরপর আজকের ইরাকের বাবেলীয়রা ছিল তাদের প্রতিবেশী। সুমেরি একটি জাতির নাম। তাদের আদি বাসস্থান ছিল বর্তমান ইরাকের মেসোপটেমিয়ার উত্তর পূর্বে। তাদের সভ্যতাকে বলা হয় সুমেরীয় সভ্যতা। বিজ্ঞানের ক্ষেত্রে সুমেরীয়দের যথেষ্ট অবদান ছিল। তারা জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন। তারা জ্যোতির্বিজ্ঞানেরও চর্চা করতেন। গণিত শাস্ত্রেও তাদের ভূমিকা ছিল। সুমেরীয়দের সাথে তৎকালীন ইলামীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ব্যবসায়িক যোগাযোগ ছিল। বলা যায় উন্নত সংস্কৃতি ও সভ্যতার দিক থেকে এই দুই জাতির সমৃদ্ধিকে আলাদা করে দেখার কোনো সুযোগ ছিল না। ইলামীদের 3,500 বছরের শাসনকালে জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা এত বেশি অবদান রাখতে সক্ষম হয় যে পরবর্তী ইরানি সভ্যতার বিভিন্ন যুগে তার প্রভাব পড়েছিল।
যাই হোক, ইলামী সভ্যতার নিদর্শন বা স্মৃতিচিহ্ন খুব কমই আবিষ্কৃত হলেও তাদের ব্যবহৃত ভাষা ও অক্ষর জ্ঞান পরবর্তীতে বহুকাল পর্যন্ত পার্স সহ ইরানের অন্যান্য সভ্যতার যুগেও ব্যবহৃত হয়েছে। প্রাচীন সুশ অঞ্চলে ইলামী সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও প্রত্নতাত্ত্বিক গবেষণা ও আবিষ্কার জরুরি। কিন্তু এ পর্যন্ত যতটুকু নিদর্শন পাওয়া গেছে তাতেই প্রাচীন ইলামী সভ্যতার বিশালত্ব ও গভীরতা উপলব্ধি করা যায়। সুশ অঞ্চল ও এর পার্শ্ববর্তী মেসোপটেমিয়া অঞ্চলের জাতিগুলোর মধ্যে প্রচলিত গণিতশাস্ত্র ছিল মানুষের দৈনন্দিন জীবন ও কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। বাণিজ্যিক লেনদেন, উপাসনালয় ও গৃহ নির্মাণ, কৃষিজমি ভাগাভাগি, কৃষিপণ্যের হিসাব নিকাশ, যুদ্ধের সময় সেনাদের রসদের হিসাব রাখা প্রভৃতি কাজে ইলামী যুগে গণিতের ব্যাপক ব্যবহার ছিল। সুশ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজে এ পর্যন্ত যেসব নিদর্শন উদ্ধার করা হয়েছে তার মধ্যে 3,400 বছর আগে তৈরি কিছু মাটির ফলক পাওয়া গেছে, যেখানে সেই যুগে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
সুশ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালিয়ে প্রাপ্ত নিদর্শনের মাধ্যমে তৎকালীন যুগে গণিত ব্যবহারে যে সামান্য প্রমাণ পাওয়া গেছে তাতে বোঝা যায় তখনকার ধর্মীয় ব্যক্তিত্ব বা পুরোহিতদের বেশিরভাগই ছিলেন গণিতে পারদর্শী। প্রাপ্ত নিদর্শনে শুধু যে সংখ্যা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে তাই নয়, একই সাথে মৌলিক গণিতের তাত্ত্বিক সমাধানে পৌঁছানোরও প্রমাণ পাওয়া গেছে। এমন প্রমাণও পাওয়া গেছে যে ইলামিরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ ও বহুভুজের সাথেও পরিচিত ছিল, অর্থাৎ তারা জ্যামিতির নিয়মকানুন সম্পর্কে অবহিত ছিলেন। যদিও খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে ইলামিদের তাত্ত্বিক গণিত শাস্ত্রে অগ্রগতির প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ভবন নির্মাণ শৈলী থেকে তাদের আধুনিক জ্যামিতি জ্ঞানের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ওই যুগে জ্যোতির্বিদ্যা ও সঙ্গীত শিল্পেও বেশ অগ্রগতি লাভ করেছিল, যা থেকে ইলামীদের মধ্যে গণিতের ব্যাপক ব্যবহার ও গুরুত্বের প্রমাণ পাওয়া যায়।
যাই হোক, প্রাচীন ইরানের ইলাম সভ্যতা গড়ে উঠেছিল কারুন নদীর অববাহিকায়। নদীটির উৎপত্তি খুজিস্তানের জার্দকুহ পাহাড়ে। 445 মাইল দীর্ঘ কারুন নদীটি ইরানের একমাত্র নৌ চলাচলের নদী। হিব্রু বাইবেলে এই নদীর নাম গিহন। যে 4টে নদীর কথা হিব্রু বাইবেলে বর্ণিত হয়েছে তার মধ্যে গিহন বা কারুন ছিল একটি। এছাড়া হিব্রু বাইবেলে ইলাম শব্দটিও এসেছে। ইলামীয়রা কথা বলতো অসেমেটিক ভাষায়। কারুন নদীর অববাহিকায় পরিশ্রমী মানুষ কৃষির উদ্ধত্ত থেকে গড়ে তোলেন নগর, গড়ে তোলে ইলাম সভ্যতা। ইলাম সভ্যতায় কিরিরিশা নামে দেবীর কথা জানা যায়। সম্ভবত উর্বরতার দেবী ছিলেন কিরিরিশা। সেখানে অসংখ্য কিরিরিশা দেবীর উপাসনালয় গড়ে উঠেছিল। ইলামীয় পানপাত্র পরবর্তীকালে পারস্যের শিল্প রীতিকে প্রভাবিত করেছিল।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক অনুষ্ঠানের প্রাচ্য ও পাশ্চাত্যে ইরানি মনীষীদের অবদান, প্রাচীন ইরানের ইলামী সভ্যতায় গণিতের ব্যবহার এবং ইলামীদের ইতিহাস সম্পর্কে আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Tehran-ը խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։